প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল পবিত্র হজের মৌসুম জিলহজ মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র মাসের বরকত আমাদেরকে দান করুক। আশিকানে হজ, আশিকানে রসুল, আশিকানে মদিনা, আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের দরবার থেকে ডাক পড়েছে, তারা হজের পানে ছুটে গিয়েছেন। অনেক হাজি মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়েছে, অনেকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে কবুল করুক। আল্লাহ তাআলা হাজিদের ওসিলায় আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। যে সকল আশিকানে রাসূল হজে গিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে হজ্জে মাবরুর দান করুক। প্রশ্ন জ্ঞানের চাবি হজের এই মৌসুমকে কেন্দ্র করে সাজানো হয়েছে, বিশেষ করে হজের মাসলা মাসাইল, কুরবানির মাসলা মাসাইল জানা, এর বিধিবিধান সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। না জানার কারণে অনেকে এত লক্ষাধিক টাকা খরচ করার পরেও হজের বিধিবিধান না জানার কারণে সব কিছু বিফলে চলে যায়, হজ পরিপূর্ণ আদায় হয় না। অনেকে কোরবানি করে থাকেন, কোরবানির পশু ক্রয় থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত অনেক আহকাম রয়েছে, কার উপর কোরবানি ওয়াজিব, কাদের জন্য কোরবানি করা জায়েজ নেই, অনেক কিছু জানার বাকি রয়েছে, অনেক কিছু শেখার বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবির মাধ্যমে শরীয়তের বিধিবিধান আমরা জানতে পারছি। বিশেষ করে ওই সকল ইসলামী ভাইরা যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, হয়তোবা অনেকে অপেক্ষমান রয়েছেন, যারাই এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা আমাদেরকে ফোন কলসের মাধ্যমে বিভিন্ন শরীয়তের বিধিবিধান জানার জন্য কল করতে পারেন। বিশেষ করে হজ, কোরবানি, অন্যান্য বিধিবিধান যা আপনার জানা জরুরি, প্রশ্ন অবশ্যই করবেন ইনশাআল্লাহ। দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম আমাদেরকে উত্তর প্রদান করবেন। আজকেও ইনশাআল্লাহ মুফতি সাহেব থেকে আমরা উত্তর শুনব। তবে মূল পর্বে যাওয়ার আগে আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মিটিয়ে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কিয়ামতের দিন আমার শাফাআত নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি আজকে দ্বিতীয় পর্ব, আসুন যাব দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নের দিকে। দেখি কোন ইসলামী ভাই কোথায় থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন এবং শরীয়তের কোন বিধানটি জানতে চেয়েছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমি জানতে চাইতেছি কুরবানির পশুর চামড়া আমরা কি করব, কি ক্ষেত্রে খাস লাগাইতে পারবো?
জি মুফতি সাহেব, কুরবানির পশুর চামড়া কোন খাতে ব্যবহার হবে, শরীয়তের বিধান কি এ প্রসঙ্গে আমাদেরকে যদি বলে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম।
কুরবানির পশুর যে চামড়া থাকে সেটা তারও হুকুম মাংসের মতোই, অর্থাৎ যেভাবে আমরা মাংস নিজে খাই, প্রিয়জনদের দিই, গরিবদের মাঝে কিছু বণ্টন করি, তো চামড়াও অনুরূপ। যদি কেউ কুরবানির পশুর চামড়া নিজেই রাখতে চায় আর এর দ্বারা ভবিষ্যতে কোনো কাজ করবে তা শুকিয়ে, আর এরপরে তা ব্যবহার করতে চাইলে একেবারেই ব্যবহার করতে পারে, এভাবে কুরবানির সেই চামড়াকে কোনো স্বজনদের দিতে চাইলে তাদেরকেও দিতে পারে, গরিবদেরকে দিতে চাইলে সেখানেও দিতে পারে। উত্তম হলো এটি যে সেই খাতে ব্যবহার করা, যে সেই চামড়াও আমাদের নেকির কোনো কাজের মধ্যে যায়, আর সেটার মাধ্যমে দিনই কোনো কাজ, নেকির কোনো কাজ হয়। তো এটি অনেক ভালো কথা, আমরা নিজেই কুরবানির চামড়াকে বিক্রি করে সেটা দ্বারা কোনো টাকা অর্জন করতে পারি না, ইনকাম করতে পারি না, এটা জায়েজ হবে না। অবশ্য অনেকে এই জন্য বিক্রি করে দেয়, বেছে দেয় যে এই টাকা আমি গরিবদের মাঝে দিয়ে দিব, এই টাকা আমি মসজিদের মধ্যে দিয়ে দিব, অথবা এই টাকা আমি মাদ্রাসায় দিয়ে দিব। আর এখানে আপনার দাওয়াত ইসলামের এই দিনী সংগঠন কে দিয়ে দিব, তো এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়া জুড়ে দাওয়াত ইসলামের এই দিনী সংগঠনের জন্য অনেক ইসলামী ভাই চেষ্টা করে, তো আপনিও আপনার এই কুরবানির পশুর চামড়া দাওয়াত ইসলামীকে পেশ করুন। যোগাযোগের নাম্বার স্ক্রিনের মাধ্যমে আপনার সামনে পেশ করা হচ্ছে, তো এখানে আপনারা যোগাযোগ করে চামড়া আপনারা তাদেরকে পৌঁছে দিতে পারেন। মাসালা আমি আরজ করে দিলাম, যদি কেউ নিজে রাখতে চায় আর সেটাকে শুকিয়ে নিয়ে সেটা বিছানার কাজে লাগায়, আগের দিনে মানুষ এটাকে পানির মশক বানিয়ে নিত, তো কোনো অসুবিধাইতে নেই। কিন্তু এটাকে নিজের জন্য বিক্রি করা এটা অনুমতি নেই, যে মানুষ বলে মাংস তো রেখেছে, এই চামড়াগুলো আমরা কয়েক হাজার টাকা বিক্রি করে দিই আর এই টাকা ব্যবহার করতে পারবো, তো এটা জায়েজ নেই। অনুরূপভাবে সেই চামড়া ভাড়ায় দেওয়া এটাও জায়েজ নেই। এটা বলে যে কসাইদেরকে আমরা বলবো যে তোমরা পশুর কাজে 10,000 চাচ্ছ, তো তার মধ্য থেকে একটি চামড়া তোমাদেরকে দিয়ে দিব আর 6,000 টাকা দিয়ে দিব, তো এটা জায়েজ নেই। এই জন্য চামড়া সংক্রান্ত যা কিছু আরজ করেছে সে অনুযায়ী আমল করা হোক।
মাশাআল্লাহ, অত্যন্ত মুফতি সাহেব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। মুফতি সাহেব উত্তর প্রদানের সাথে সাথে তিনি আমাদেরকে একটি দাওয়াতও দিয়েছেন, আমাদের থেকে চেয়েছেন, সেটি হচ্ছে দাওয়াতে ইসলামীর সকল দিনী এবং কল্যাণমূলক কাজের জন্য কুরবানি পশুর চামড়া যেন আমরা দাওয়াতে ইসলামীকে দান করি। দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব দাওয়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেছেন, তো যারাই এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে কোরবানি করার সৌভাগ্য দান করেছেন। কোরবানির পশুর চামড়া কোথায় কোন খাতে ব্যবহার করতে হবে বিস্তারিত বলে দিয়েছেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি গরিব দরিদ্র থাকে তাকেও দিতে পারেন, দিনই কাজেও আপনারা দিতে পারেন। দাওয়াত ইসলামীর এত বিশাল দিনই খেদমত রয়েছে, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দারুল মদিনা, মদনী চ্যানেল, আরও অনেক বিভাগ দাওয়াত ইসলামী রয়েছে, এবং কল্যাণমূলক মানবতা কল্যাণের ক্ষেত্রেও দাওয়াত ইসলামী FGRF-এর মাধ্যমে খেদমত করে থাকে, যা মদনী চ্যানেলে আপনারা পর্যায়ক্রমে দেখে থাকেন। তাই অনুরোধ করব আপনার কোরবানির পশুর চামড়া দাওয়াত ইসলামীকে দান করুন, চামড়ার সাথে সাথে দান অনুদানও আমাদেরকে দিতে পারেন। স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আমাদের কল সেন্টারে যদি আপনারা কল করেন তাহলে কল সেন্টারের ইসলামী ভাই আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার নিয়ে সেই এলাকার জিম্মেদার ইসলামী ভাইয়ের কাছে দিয়ে দিবে। ঠিক ইনশাল্লাহ কোরবানির দিনে জিম্মেদার ইসলামী ভাই আপনার কাছে গিয়ে কোরবানির পশু চামড়া সংগ্রহ করবে ইনশাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
আমি শাহ মোহাম্মদ নাবিল রেজা আত্মারি আরজ করতেছি হবিগঞ্জ থেকে। অনেকে হজে যাচ্ছে, অসম্পূর্ণ করার পরে অনেকে মদিনা যাচ্ছেন না, তো আমার প্রশ্ন, যারা মদিনা যাচ্ছেন না তাদের কি হজ সম্পূর্ণ হবে?
জি মুফতি সাহেব, অনেকে আছে যারা হজে যায়, হজ সম্পূর্ণ করার পর মদিনাতুল মুনাওয়ারায় চলে আসে, অনেকে মদিনা যায় না। একটা হচ্ছে তার প্রয়োজনের কারণে বা কোনো অসুবিধার কারণে মদিনা যেতে পারেনি, আরেকটি হচ্ছে যে মদিনা যাওয়াই নিষেধ করা হয়, যে মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেটি হজের কোনো আহকামের অন্তর্ভুক্ত নয়, মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আর কেউ যদি মদিনা যান না যায়, তার হজের উপর কোনো সমস্যা হবে কি না আমাদেরকে বিস্তারিত বললে ভালো হয়। জি মুফতি সাহেব,
হজের জন্য যে ব্যক্তি যাবে তো তার মদিনায়ে পাকের হাজিরি অনেক বড় সৌভাগ্যের বিষয়, আর যে হাজিরি দিবে না অনেক বড় দুর্ভাগ্য। মনে রাখবেন যে উলামায়ে ইসলাম এই মাসালা বর্ণনা করেছেন যে মদিনায়ে পাকে হাজিরি অর্থাৎ রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাজির হওয়া এটা করিবুল ওয়াজিব, এটার হুকুম করিবুল ওয়াজিব অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি হুকুম। আপনি দেখবেন নারীদের, মহিলাদের সাধারণ কবরস্থানে যাওয়া, মাজারে যাওয়া এটা জায়েজ নেই, কিন্তু মহিলাদের জন্য বলেছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে অর্থাৎ সেখানে হাজিরা দিবেন, তাদেরকে সেখানকার আদব শেখানো হোক যাতে কোনো ধরনের বেয়াদবি না হয়, পুরুষ হোক অথবা মহিলা, সবার জন্য এ হাজিরির হুকুম করিবুল ওয়াজিব। তো এই জন্য হাজির দেওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি আও কামা কাল আলাইহিসসালাম, যে কেউ হস্ত করল কিন্তু সে আমার জিয়ারতে আসলো না তো সে আমাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। আর যে জিয়ারতের জন্য যায় তো তার জন্য বললেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারতের জন্য আসলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে অবশ্যই হাজির হন যে এখান থেকে বখশিসের সম্বল হবে, শাফাতের এখানে খায়রাত নসিব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে হাজির হওয়ার উপকার এটা হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির জন্য শাফাতও করবেন, আল্লাহর বারেগাহে তাদের গুনাহের বখশিসের জন্য, মাফের জন্য সুপারিশ করে থাকেন। তো অবশ্যই যান। কুরআনে বলছেন যদি মানুষ তার নফসের উপরে জুলুম করে বসে আর হে মাহবুব আপনার কাছে চলে আসে তো এখানে এসে মাপ চায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করে, তো অবশ্যই আল্লাহকে তাওবা কবুলকারী হিসেবে পাবেন আর রহমকারী হিসেবে পাবেন। তো এটা অনেক বড় সৌভাগ্য, যেখানে হজ হওয়া না হওয়ার সাথে সম্পর্ক তো হজ তো আদায় হয়ে গেল। যদি কেউ মদিনা গেল কিংবা না যায় এটা তো একটি, এখানে আপনারা দেখুন ওলামায়ে কেরাম বলেছেন, বর্ণনা করেছেন, কেননা হজে গমনকারীদের জন্য কোনো রুকন মদিনার মধ্যে রাখেননি, না হয় প্রত্যেক ব্যক্তি যেতেন, যেহেতু রুকন মদিনার মধ্যে সেজন্য যাব, হজের কোনো রুকন মদিনার মধ্যে রাখা হয়নি, বরং সমস্ত ধরনের আরকানসমূহ সেগুলো হেরেমে কাবা, হেরেমে মক্কার মধ্যে, মিনা, আরফা, মুজদালিফা এখানেই মজুদ আর কোথাও নেই, যাতে যারা মদিনার দিকে যাচ্ছে তারা যেন জানে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে হাজিরির জন্য তারা যাচ্ছেন, শুধুমাত্র হুজুর আলাইহিসসালামের বারেগাহে হাজিরির জন্য সে ব্যক্তি খুশনসিব তারা যাচ্ছেন। তো এই জন্য মদিনা শরীফ যাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর হজে যান কিংবা উমরাতে যান তো অবশ্যই এ সফরও এখতিয়ার করা উচিত। আর এই উপস্থিতি করিবুল ওয়াজিব অর্থাৎ ওয়াজিবের কাছাকাছি এটার হুকুম আমাদের উলামাগণ বয়ান করেছেন।
আল্লাহ আল্লাহ, সৌভাগ্যবান ওই সকল হাজিগণ যারা হজ সম্পন্ন করার পর মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটে যান, মদিনার পানে ছুটে যান। কত সুন্দরভাবে মুফতি সাহেব বলেছেন যে হজের যা আহকাম রয়েছে সব কিছু মক্কাতুল মুকাররমায় আদায় হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারা যারা সফর করে তারা প্রকৃতপক্ষে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তারা সফর করে থাকে, এবং কোরআনুল করিমের মধ্যেও আল্লাহ তাআলা যা ইরশাদ করেছেন আমরা শুনেছি, গুনাহ ক্ষমা হওয়ার মাধ্যম হচ্ছে রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাতের সুসংবাদ দিয়েছেন যারা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারত করে থাকে। দুর্ভাগা সেই ব্যক্তি যারা এত নিকটে যাওয়ার পরেও নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পারেনি, জিয়ারত করতে পারেনি। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে হজের সৌভাগ্য দান করেছেন, মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। কোনোদিন এই কথা যেন আমাদের মনের মধ্যে না আসে যে হজের আহকামের অন্তর্ভুক্ত তো নয় মদিনা যাওয়ার, আমি কেন যাব মদিনা, না না, এরকম একজন আশিক ভাবতে পারে না, একজন আশিকের রাসূলের অন্তরে এ কথা আসতেই পারে না। একজন কবি তিনি বলেছেন, তাইবা না সহি আফজল মক্কা হি বড়া জাহিদ, হম ইশক কে বন্দে হ্যাঁ ক্যুঁ বাত বড়া হি হ্যায়। আমির আহলে সুন্নত বলেন, কাবে কি আজমতো কা মুনকির নহি হু লেকিন হে কাবে কা ভি কাবা মিঠে নবী কা রওজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারত করুন, অবশ্যই করুন। মদিনাতুল মুনাওয়ারায় আমরা যে সকল হাজিগণ হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা যাবেন, প্রত্যেককে বলবো মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত না হয়ে আমরা যেন দেশে ফিরে না আসি। মদিনাতুল মুনাওয়ারা যাওয়া অত্যন্ত জরুরি, যে নবীর ওসিলায় আমি হজ পেলাম, যে নবীর ওসিলায় এত সুন্দর পরিবেশ এবং এই এত সুন্দর একটি ধর্ম আমরা পেলাম, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত ব্যতীত দেশে ফিরে আসবো না, না কোনো দিন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাদব মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যাব পরবর্তী প্রশ্নের দিকে। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমি মোহাম্মদ রাসেল মিয়া। আমি একটা প্রশ্ন জানতে চাই, কোরবানির গোশত বন্টন করার উত্তম পদ্ধতি কী?
জি মুফতি সাহেব, গত পর্বেও এই প্রশ্ন এসেছিল, আবার ইসলামে প্রশ্ন করেছেন, যদি আবারও আমাদেরকে এর উত্তর প্রদান করতেন। জি মুফতি সাহেব,
কুরবানির মাংসের ব্যাপারে প্রারম্ভিক ইসলামে অর্থাৎ ইসলামের শুরুতে যে হুকুম হয়েছিল, তো সে সময় মাংস রাখাটা নিষেধ ছিল, সবাইকে তিন দিনের মধ্যে শেষ করে ফেলতে হতো, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রুখসত করে দিলেন। আর সাহাবাগণ বর্ণনা করেন, পরবর্তী বছর যখন কুরবানি করলাম তো আমাদেরকে বলে দেওয়া হলো যে তোমরা খাও, সংরক্ষণ করে নাও, অথবা এটার মাধ্যমে নেকি অর্জন করো, অর্থাৎ সদকা করে দাও, বন্টন করে দাও। তো এখানে তিনটি বিষয়, খাও, জমা করো এবং বন্টন করে দাও। তো এখন সংরক্ষণ করা অর্থাৎ জমা রাখার নিষেধাজ্ঞা উঠে গেছে, তো এই জন্য কেউ যদি রাখে তা চাই দু চার মাস হোক না কেন, তাতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা করা হয়নি। চিকিৎসা বিজ্ঞানে কতটুকু ক্ষতি রয়েছে এটা ডাক্তারদের সাথে পরামর্শ করা উচিত। আর বন্টনের ব্যাপারে মুস্তাহাব হুকুম হলো এটি যে এই মাংসকে তিন ভাগ করা হোক, তার মধ্যে একটি অংশ নিজে ব্যবহার করুন, একটি অংশ আপনার স্বজনদেরকে দিন, আর একটি অংশ আপনি গরিবদের মাঝে বন্টন করুন, গরিবদের মাঝে আপনি বন্টন করুন। আর যদি কারো ঘরের সদস্য এত বেশি হয় আর তাদের যে কুরবানির ওয়াজিব রয়েছে তা কম থাকে অথবা একজন হয়, তো সে যদি ঘরের জন্য সবগুলো রেখে দেয় তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। অবশ্য চেষ্টা এটা হওয়া উচিত যে সে মাংসের মাধ্যমে সে সওয়াব অর্জন করবে, অর্থাৎ তা থেকে মানুষকে, আর বিশেষ করে ওই লোকেরা যারা পুরো বছর শুধুমাত্র কুরবানির জন্য অপেক্ষা করে, সাধারণত তারা মাংস পায় না, কেনার সামর্থ্যই নেই, তো এমন লোকদের কাছে বিশেষভাবে পৌঁছানো দরকার আর তাদেরকে মাংস দেওয়া দরকার। তো এইভাবে ইনশাআল্লাহ কুরবানি করার তো সওয়াব পাবেন, সাথে সাথে এই মাংস বন্টন করাতে আল্লাহর পক্ষ থেকে সওয়াব নসিব হবে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব মাংস বন্টন করার বিধান বলেছেন। বিশেষ করে অনেকে আমাদের সমাজের মধ্যে, অনেকে দরিদ্র গরিব, সেদিকেও মুফতি সাহেব আমাদেরকে মনোযোগ দিয়েছেন, তাদের কাছে যেন আমরা গোশত পৌঁছিয়ে দিই। অনেকে আছে সারা বছর তারা অপেক্ষায় থাকে কখন কুরবানি আসবে, আমরা স্বাভাবিকভাবে আরামে যেন গোশত খেতে পারি। তাই অনুরোধ করব যাদেরকে আল্লাহ তাআলা স্বাবলম্বী করেছেন, যাদেরকে কুরবানি করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আপনার ঘরের আশেপাশে যারা রয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র রয়েছে, তাদের আসার অপেক্ষা না করে গোশতকে একত্রিত করে তাদের ঘরে পৌঁছিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হয়তোবা এই কারণেই আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করবে। অনেকে আছে যখন গোশত বন্টন হয় দরজার কাছে ভিড় জমিয়ে নেয় এবং দেওয়ার সময় দেখা যায় কয়েকটি বটি, কয়েকটি টুকরা হাতে ধরিয়ে দেয়, আবার অনেকে মারধরও করে থাকে। এরকম করা উচিত নয়, সম্ভব হলে গরিব দরিদ্র যারা রয়েছেন তাদের ঘরে পৌঁছে দিন। অনেকে মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা কিনে গোশত খেতে পারে না এবং কারো কাছে চাইতেও পারে না, এরকম লোক যদি থাকে আপনার জানার, তার ঘরের মধ্যে পৌঁছিয়ে দিন। তার ছোট ছোট বাচ্চারা যখন খাবে ইনশাল্লাহ তাদের অন্তর থেকে দোয়া অবশ্যই আমরা পাব। তাই অনুরোধ করব এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান আহমেদ সুজন। আমার একটা প্রশ্ন আছে যে ভাই, যদি ভাইয়ের হক মেরে খায় তাহলে এটার প্রতিকারটা কি, বা মানে হক সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি।
আল্লাহ আকবার। ভাই যদি ভাইয়ের হক মেরে খায়, জি মুফতি সাহেব, শরীয়তের কি বিধান একটু বলুন।
যদি ভাই ভাইয়ের কাছ থেকে শরীর দিক থেকে এমন হক তালাশ করে তো হুকুকুল ইবাদের মধ্যে সে সম্পৃক্ত হবে, বরং এখানে তো আরও রক্তের সম্পর্কিত। আর এই সম্পর্কের শরীয়ত এক ধরনের পবিত্রতা বর্ণনা করেছেন। আত্মীয়তার সম্পর্ক নিজের নিকট আত্মীয়দের সাথে, এখন তাদের মধ্য থেকেও যারা সবচাইতে কাছের, মা বাবা রয়েছে, ভাই বোন রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, এরা সবাই হল নিকট আত্মীয়। তো এখানে তো মানুষের আরও বেশি খাস হওয়া উচিত। এখন যদি কেউ হক তালাশ করে তো শরীয়তের দিক থেকে হুকুম হলো যেন মাপ চায়। এখানে এটা দেখা হবে না যে সেই বড় ছোট থেকে হক তালাশ করে, অর্থাৎ যেখানে শরীয়ত এটা বলে যে এটা নাজায়েস এবং এটা সীমালঙ্ঘন, তো এখানে সে অকাট্যভাবে সে অনুমতি পাবে না যে সে হক তালাশ করে এবং এই ধরনের কাজ করে। পবিত্র শরীয়ত এই বিষয়ে অনুমতি দেয় না, তাকে তার কাছ থেকে মাফ চাইতে হবে। কিন্তু এটা বিশেষভাবে নির্ধারণ হওয়া উচিত যে আসলেই সেটা হকের তালাশ কি না, এটা নির্দিষ্টভাবে কোনো আলেম কিংবা মুফতি সাহেব বলবেন। কেননা অনেক সময় কোনো বড় ভাই ছোট ভাইকে কোনো বিষয়ে বোঝায় অথবা বিশেষ কোনো কারণবশত কঠোরতাও দেখায়, তো এটা হক তালাশের মধ্যে পড়ে না, এটা তরবিয়ত শিক্ষার মধ্যে পড়ে। অনুরূপভাবে বাবাও তরবিয়ত দেয় আপন সন্তানদের, তো এখানে সে আহকামসমূহ শিথিল হয় না। হ্যাঁ অবশ্যই, যে হকের তালাশ হয়ে থাকে, আমি ভাই আমাকে কেউ বাধা দিতে পারবে না, এখন তার টাকা নিয়ে তার এমন এমন জিনিসে ব্যবহার করে যা সাধারণভাবে ব্যবহারের অনুমতি থাকে না, এখানে হক তালাশের যে বিষয়টি হবে, তো এই জন্য এই প্রশ্নটি প্রথমে দেখা হোক। আসলে বিষয়টি এমন হলে তো অতঃপর তাকে মাপ চাইতে হবে। আর যদি কেউ হক এভাবে তালাশ করে যে সেখান থেকে সম্পদও নেওয়া হয়েছে, তো সম্পদও আদায় করতে হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হক আদায় করার তৌফিক দান করুক। কোনো মতেই যেন কারো হক নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার তৌফিক দান করুক। জি যাব পরবর্তী কলের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথা থেকে কি প্রশ্ন করেছেন। জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ আব্দুল আমিন। আমি একটা প্রশ্ন রাখতে চাই যে বদলি হজ কি যে কেউ করতে পারবে?
জি মুফতি সাহেব, বদলি হজ সম্পর্কে শরীয়তের বিধান কি একটু বলুন।
বদলি হজের জন্য উত্তম হল এটি ওই ব্যক্তিকে পাঠানো হোক যেই নিজের ফরজ হজ আদায় করেছে, এখন সে অন্য কারো পক্ষ থেকে বদলি হজ করবে, এটাই উত্তম হুকুম। আর যদি কোনো এমন ব্যক্তিকে পাঠালো যে যিনি আগে ফরজ আদায় করেননি, তাহলেও তাকে পাঠাতে পারে, অর্থাৎ তাকে পাঠানো জায়েজ। অবশ্যই এটা জরুরি তার উপর হজ ফরজই হয়নি, কেননা এমন ব্যক্তিকে হজে বদলের জন্য পাঠানো জায়েজ নেই যে যার নিজের উপর হজ ফরজ হয়েছে সে আদায় করছে না, নিজের হজ ফরজ হয়েছে আদায় করছে না। তো আমাদের অবশ্যই এটা দেখা উচিত যে কোন ব্যক্তিকে নির্বাচন করছে হজ্জে বদলের জন্য, তো হজ্জে বদল তাকেই করানো হোক। শুরুতে তো সে নিজের ফরজ হজ আদায় করেছে, আর জীবনে হজ একবার হয়ে থাকে, এখন দ্বিতীয়বার নিজের পক্ষ থেকে কেউ নফল গেলে সেটাও ঠিক আছে, কারো বদলি হজ করে সেটাও ঠিক আছে, এটা উত্তম হুকুম। যদি এমন কাউকে পাঠানো হলো যে ফরজ হজ আদায় করেনি কিন্তু তার উপর হজ ফরজ হয়নি, তো এমন ব্যক্তিকে এ অবস্থায় হজের জন্য পাঠানো যেতে পারে, কিন্তু এটা হজ্জে বদলেই আদায় হবে, তার নিজের হজ আদায় হবে না। আর এরপরে যখনই তার উপর শর্তসমূহ পাওয়া যাবে, ইস্তাতত মজুদ থাকবে, তো এখন তাকে আপন ফরজ হজ যথাসম্ভব করতে হবে, কেননা হজ্জে বদল দ্বারা হজ তার পক্ষ থেকে আদায় হয়। পালনকারীর পক্ষ থেকে হজ আদায় হয় না, সওয়াব পাবে কিন্তু ফরজ আদায় হবে না।
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে হজ্জে বদল সম্পর্কে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মুফতি সাহেব, একটি প্রশ্ন ছিল, আমিও আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি কত সনে হজ আদায় করেন, কি বলবেন এ প্রসঙ্গে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে হজ করেছেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যে 10ম বছর ছিল হজ, তাতে তিনি আদায় করেছেন। এর আগে 9 হিজরিতে হজের জন্য হুকুম হয়েছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তশরিফ নিয়ে যাননি। আর হযরতে সিদ্দিক আকবর, হযরতে মাওলায়ে মুশকিল কুশা আলীউল মুর্তজা কররামাল্লাহু ওয়াজুল করিম এবং অন্যান্য সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আহকাম শিখে গিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আশেপাশে অনেক লোককে এই পায়গাম পৌঁছে দিয়েছিল। হজ অবস্থায় এলান করা হয়েছিল যে পরবর্তী বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করবেন। তো এইভাবে 10 হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন, তিনি একটি হজ করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মাস পর তিনি দুনিয়া থেকে জাহিরি বেসাল করে নিলেন, পর্দা করে নিলেন। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজ মোবারক, তা 10 হিজরির মধ্যে হয়েছিল। উমরা শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি করেছিলেন, 4টি উমরা করেছেন, আর 1টি তিনি হজ আদায় করেছেন। আর এই হজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন, যার মধ্যে 100,000 থেকে অধিক সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসেছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুতবা দিলেন, যাকে খুতবায়ে হজ্জাতুল বিদাও বলা হয়, অর্থাৎ সেখানে খুতবাও দিলেন। আর সেখানে তাদের পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাওয়ারির উপর বসে তিনি বিভিন্ন জায়গায় তিনি পৌঁছেছিলেন, আর তাদেরকে খুতবাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন।
সুবহানাল্লাহ, 10ম হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায় করেছেন। আল্লাহ তাআলা সেই হজের ওসিলায় আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ওসিলায় আমরা হজ পেয়েছি, বিভিন্ন আহকাম পেয়েছি। যাব আমরা পরবর্তী প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই,
আমি হবিগঞ্জ থেকে বলছিলাম, তাজুল আত্তারি। আমার প্রশ্নটা ছিল যে সাফা মারোয়াতে যদি সাই কেউ না করে তাহলে কি হজের পরিপূর্ণতা হবে?
জি মুফতি সাহেব, সাই যদি কেউ না করে তাহলে হজ আদায় হবে কি না, এই প্রসঙ্গে শরীয়তের বিধান কি বলুন। জি,
হজের মধ্যে কিছু বিষয় রয়েছে ফরজের অন্তর্ভুক্ত, আর কিছু বিষয় ওয়াজিবের অন্তর্ভুক্ত, কিছু বিষয় এতে ওয়াজিবের অন্তর্ভুক্ত। দেখুন, হজের বড় রুকুন হল আরফায় অবস্থান। আর যদি এখন উকুফে আরফায় কেউ করল না, তো তার হজ আদায় হবে না, তার হজ আদায় হবে না, হজই হবে না। কেননা হজ আরফায় অবস্থান হজের মধ্যে সবচাইতে অগ্রগণ্য রুকন, অর্থাৎ বড় রুকুন, আজিম রুকুন। তো এটা ছাড়া আরও কিছু বিষয় ফরজের হুকুম রাখে, আর কিছু বিষয় এমন যাদের হুকুম সেগুলো ওয়াজিব হয়ে থাকে। সাই করা সাফা মারওয়াতে, এটাও ওয়াজিব। অবশ্য হজের সাইর মধ্যে এই রুখসাত রয়েছে যে যখনই কোনো ব্যক্তি হজের ইহরাম বাঁধবে, তো সে যদি চায় যে হজের আগেই, অর্থাৎ আরফা আর ওইদিকে মুজদালিফায় যাওয়ার আগেই করে নিব, তো সে এসে একটি তাওয়াফ করে তারপরে সাই করে নিবে। তো এভাবে করার মাধ্যমে তার হজের সাই আদায় হয়ে যাবে। আর যদি সে প্রথমে না করে, তো যখনই হাজি মিনার মধ্যে চলে যাবে 8 তারিখে, 9 তারিখ আরফার ময়দানে যায়, অতপর 9 তারিখ সূর্য ডুবার পরে মুজদালিফার দিকে যায়, অতপর এখানে সুবহে সাদিকের পরে সূর্য ওঠার, অর্থাৎ এই সময়ে এখানে অবস্থান যা অল্প সময়, ওয়াজিব আদায় হয়ে যায়। পরে সে মুজদালিফার অবস্থান আদায় করে, অতপর 10 তারিখের দিনে তিনি রামি করেন, শয়তানকে পাথর নিক্ষেপ করা, অতপর শয়তানকে পাথর মারা, এরপরে তাওয়াফ ও করতে যায়, তাওয়াফে জিয়ারত, যেটা হজের ফরজের অন্তর্ভুক্ত। তাওয়াফে জিয়ারত, এটা ফরজের অন্তর্ভুক্ত। আর তারপরে সে সাই করে নিবে। তো এখানে রুখসত মজুদ হজের যখনই এহরাম পরে নেই এবং মিনার আগে আগেই সাই করতে চাই, তো এটার অনুমতি রয়েছে। কিন্তু যদি একেবারে কেউ সাই করলই না আর এভাবে সে এটাকে ছেড়ে দিয়ে পরবর্তী হালাক এবং অন্যান্য কাজ করে নেই, হজের এহরাম থেকে বের হয়ে আসলো, তো এই অবস্থায় তার উপর দম আবশ্যিক হয়ে যাবে।
জি, তাজুল ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনি উত্তর নিজের পেয়ে গিয়েছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি,
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি শাহাদাত দিয়ে বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, উমরা পালনের রুকন কয়টি এবং কি কি?
জি মুফতি সাহেব, উমরার কয়টি রুকন রয়েছে এবং কি কি রয়েছে একটু জানালে আমরা উপকৃত হতাম।
দেখুন, যখনই মানুষ এহরাম বাঁধে আর উমরার জন্য যায়, তো বেসিক তো কিছু বিষয় এমন রয়েছে যে যেগুলো থেকে নিজেই নিজেকে বাঁচিয়ে নিতে হয়, আর কিছু এমন বিষয় রয়েছে যেগুলো আমল করতে হয়। আর যে কাজ করতে হবে তার মধ্যে কিছু কাজ ওয়াজিব হয়ে থাকে আর কিছু এমন যা সুন্নত ওয়ালা কাজ হয়ে থাকে। উমরার মধ্যে যে বেসিক আরকান যেগুলো আদায় করতে হবে, তো মনে রাখবেন, প্রথমত এহরাম, অর্থাৎ মিকাতের আগে আগে যে এহরাম বাঁধার জায়গা থাকে তার আগে আগে অথবা সে জায়গার মধ্যে এসে এহরামের কাপড় বেঁধে নিবে আর উমরার নিয়ত করে নিবে। তো এখানে হয়ে গেল এহরাম। যখন আপনি হেরেম শরীফ পৌঁছবেন, তো দ্বিতীয় কাজ তাওয়াফ। আমি এখানে বেসিক কাজের কথা বলছি, যেগুলো ছাড়া যা উমরায় অবশ্যই করতে হয়, এখন তাওয়াফ রয়েছে। এখানে সাত চক্কর করার সময় উমরার নিয়ত করে সাতবার প্রদক্ষিণ করবে, এরপরে সাফা মারওয়ার সাই, আর এরপরে হালাক, অর্থাৎ আপন মাথা মুন্ডানো অথবা তকসির করা। এখানে এই চারটি কাজ রয়েছে উমরার দিক থেকে, এই চারটি কাজ বেসিক, যে এগুলো করে নিবে তার উমরা হয়ে গেছে। এখন প্রত্যেকটি কাজের মধ্যে এহরাম পরবেন তারও কিছু সুন্নত রয়েছে, আপনি তাওয়াফ করবেন তারও কিছু সুন্নত রয়েছে, আদব রয়েছে। সাই, সাফা মারুয়াতে আরোহণ, অনুরূপভাবে হলক এবং তকসির করানো, তাওয়াফের পরে দুই রাকাত আদায় করা, এগুলো ওয়াজিব হয়ে থাকে। তো বিভিন্ন আরও বিষয় এতে অ্যাড রয়েছে। বেসিকে চারটি কাজ, আপনি রফিকুল হারামাইন অথবা রফিকুল মুহতারিমাইন অর্থাৎ উমরার সাথী, এটি ছোট্ট একটি রিসালা আমির আহলে সুন্নতের কিতাব, আপনার সাথে রাখুন আর এটাকে পড়ে পড়ে আপনি ইনশাআল্লাহ সহজভাবে আদায় করে নিবেন।
অত্যন্ত চমৎকার মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি সময় শেষের দিকে চলে এসেছে। তবে যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, আপনিও যদি হজ কোরবানি এবং শরীয়তের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদেরকে কল করুন, SMS করুন, ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদের সেই প্রশ্নের উত্তর আমরা জানানোর চেষ্টা করব এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব থেকে আমরা উত্তর নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি সাহেব, আপনার কাছে আমার পক্ষ থেকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে, হজকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বয়ং কুরবানি করেছিলেন এবং কোন পশু কুরবানি করেছিলেন? একটু বললে আমাদের জ্ঞানের মধ্যে বৃদ্ধি হতো।
হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করেছেন, তা তিনি উট নাহার করেছিলেন। উটকে নাহার করা হয়। আমাদের এখানে অনেক উট যদিও বা নাহার হয়, তো একটি মেলার মতো হয়ে যায়। তো কেমন মেলার মতো হয়ে যায়? যেটার কারণে আপনি দেখবেন যে অনেক বড় মুশকিলের বিষয় হয়ে যায়। কিন্তু এখানে একটি আজব ইশকের বিষয় ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে নাহার করার জন্য আপন সে বস্তু ছুরি হাতের মধ্যে নিল। তো উট নিজেই চলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে লাগলো। উট নিজেই চলে আসছে, তিনি তাকে নাহার করলেন। তারপর পরের উট, এমন কি 63টি উট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাতে নাহার করেছেন। 63টি উট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাতে নাহার করেছেন। আর এইভাবে বর্ণনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জীবনের প্রতি বছরের একটি করে উট নাহর করে দিলেন, আর 63টি উট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত অবস্থায় এভাবে নাহর করলেন।
সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখুন। আমরা যখন কোরবানি করতে চাই, কোরবানি পশু আমাদের থেকে পালাতে চেষ্টা করে, অনেক সময় পালিয়েও যায়, আমরা ধরতে পারি না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, 63 উট কোরবানি করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর বুকে 63 বছর হায়াতে জাহিরিতে ছিলেন, বিদায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 উট কোরবানি করেছেন। আর কত সুন্দরভাবে মুফতি সাহেব বলেছেন, প্রত্যেক উট নিজে এসেই নহর হতো, নিজে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতো এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা নহর হয়েছে। সুবহানাল্লাহ। জি মুফতি সাহেব, অনেক সময় হজের যখন বিভিন্ন প্রশ্ন হয়, মিকাত সম্পর্কে কথা উঠে, তো মিকাত কাকে বলে এই বিষয় যদি জানাতেন, যেহেতু সময় কম মুফতি সাহেব, এরপরে ইনশাল্লাহ আমরা বিদায় নিব, তো মিকাত সম্পর্কে একটু বললে ভালো হতো।
মিকাত সেই জায়গাকে বলা হয় যে যেখান থেকে মক্কায়ে মোকাররমা গমনকারী ব্যক্তি সেখান থেকে এহরাম ছাড়া তার যাওয়া জায়েজ নেই। তো মিকাত হল সেই খাস জায়গা যেখান থেকে উমরাকারীরা, হজকারীরা, প্রত্যেক ওই ব্যক্তি যার মক্কা কিংবা হেরাম যাওয়ার উদ্দেশ্য রয়েছে, তো তিনি সেখান থেকে যেতে পারবেন না যতক্ষণ না তিনি এহরাম পরিহিত অবস্থায় চলে আসে। যাওয়া জায়েজই নেই, যদি যায় তো ওয়াজিব হল যে পুনরায় ফিরে আসবে, এহরাম সেখান থেকে পরে নিয়তের সাথে যাবে। অবশ্য যদি কারো মক্কা কিংবা হেরেমে যাওয়া উদ্দেশ্য নয়, বরং আশেপাশের কোনো জায়গায় যাওয়া উদ্দেশ্য, আমি এটাকে সহজ পদ্ধতিতে বর্ণনা করে দিচ্ছি। যেমন জেদ্দা রয়েছে এয়ারপোর্ট, এখন যে মিকাত রয়েছে তা জেদ্দা এয়ারপোর্টের পূর্বেই পড়বে। অনুরূপভাবে কোনো ব্যক্তি অন্য কোনো মিকাতকে ক্রস করে মাসকানের কোনো এলাকার মধ্যে যেতে চায়, অর্থাৎ তার মক্কা কিংবা হুদুদে হেরেমের মধ্যে যাওয়া উদ্দেশ্য নয়, তো এখন এমন ব্যক্তিত্ব মিকাত এভাবে চলে যাওয়া, কাপড় পরে, সাধারণ কাপড় পরে এহরামের নিয়ত ছাড়া যাওয়া, ঠিক আছে, যেতে পারে সে, কেননা তিনি মক্কায়ে মোকাররমা যাচ্ছেন না। কিন্তু যে মক্কায়ে মোকাররমা যাবে, তো সে ব্যক্তির জন্য জায়েজ নেই, যদিও বা সে বলে যে আমার উমরা উদ্দেশ্য নয়, আমি হজের জন্য যাচ্ছি না, আমি তো ব্যবসার জন্য যাচ্ছি। কিন্তু আল্লাহ পাক এই জায়গার এই সম্মান রেখেছেন, যদি কেউ বাণিজ্য কিংবা ব্যবসার জন্য সে জায়গায় যেতে চায়, তাকে এহরামেই বাঁধতে হবে, এহরাম বেঁধেই সে জায়গা দিয়ে গমন করতে হবে, যাতে সে সেখানে গিয়ে কোনো হজ কিংবা উমরা কোনো রুকন সেখানে পালন করে এরপরে সে তার আপন ব্যবসা সেখানে করবে। এজন্য যে মেকাতকে ক্রস করে যে মক্কা যেতে চায়, তার জন্য এই এহরাম ছাড়া এখান থেকে গমন করা এটা জায়েজ হবে না। কিন্তু আমি পুনরায় আরজ করছি, যে আশেপাশের কোনো শহরে যেতে চায়, যে মেকাত প্রথমে চলে আসলো, সে জেদ্দা যাবে, জেদ্দায় তার কাজ রয়েছে, আর সে জেদ্দা থেকে পুনরায় চলে আসবে, তো এখন তাকে বলা হবে না যে তুমি এহরাম বেঁধে যাও, কেননা সে মেকাত তো ছেড়ে যাচ্ছে, কিন্তু মক্কা যাওয়া তার উদ্দেশ্য নয়, তার জেদ্দা যাওয়া উদ্দেশ্য। তো এই জন্য মেকাত ওই জায়গাকে বলা হয় যে যেখান থেকে মক্কায় গমনকারী ব্যক্তির জন্য ইহরাম বাঁধার মাধ্যমেই সেখান থেকে সামনের দিকে গমন করা তার জন্য জায়েজ হবে, এটা ছাড়া জায়েজ হবে না।
অত্যন্ত সুন্দরভাবে মিকাতের আহকাম মুফতি সাহেব আমাদেরকে বলেছেন। অনেক সময় যারা হাজিরা হজে যায়, এহরাম আমরা পরিধান করি, নিয়ত করার পর এহরামের যে আহকাম এর অন্তর্ভুক্ত আমরা হব, তো অনেক সময় ঘর থেকে অনেকে নিয়ত করে ফেলে, তো এহরামের আহকাম তার ঘর থেকেই শুরু হয়ে যায়, কিন্তু উত্তম এবং কল্যাণমূলক সেটি বিষয় হচ্ছে ফ্লাইট যখন উড়তে শুরু করে তখন আমরা যেন এহরামের নিয়ত করে ফেললে তখন দেখা যায় অনেক কিছু আমাদের জন্য সুবিধা হয় এবং আসানভাবে আমরা এহরামের যে আহকাম রয়েছে পালন করতে পারি। ফ্লাইটের মধ্যেও মিকাত আসার পূর্বে ঘোষণা করা হয়, আমরা যেন সেই এলানের দিকে, ঘোষণার দিকে যেন খেয়াল করে মিকাত আসার পূর্বে যেন এহরাম অবস্থায় আমরা যেন নিয়ত করে ফেলি। মুফতি সাহেব অত্যন্ত চমৎকার বলেছেন, কেউ যদি মক্কাতুল মুকাররমায় যেতে চায়, হেরেমের ভিতরে যদি যেতে চায় তাহলে মিকাত আসার পূর্বে এহরাম বেঁধে এহরামের নিয়ত করে নিতে হবে। তবে কেউ যদি মধ্যবর্তী কোনো জায়গায় অবতীর্ণ করতে চায়, অর্থাৎ সে মক্কাতুল মুকাররমা যাবে না, হয়তো বা জেদ্দাতে তার কোনো কাজ রয়েছে, তাহলে সে স্বাভাবিক কাপড় পরিধান করেও সে মিকাত অতিক্রম করতে পারবে। যদি নিয়ত থাকে মক্কাতুল মুকাররমায় যাওয়ার, তাহলে এহরাম বেঁধে এহরামের নিয়ত করে তারপরে তাকে মিকাত অতিক্রম করতে হবে। যদি না করে তাহলে দম ওয়াজিব হবে। বিস্তারিত মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মাধ্যমে কোরবানির এহকামও আমরা জানতে পারছি, হজের এহকামও, উমরার এহকামও আমরা জেনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। যারাই আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সপরিবার হজ করার, মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।